الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদ্রাসার দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদ্রাসার বাংলার অনুষ্ঠান আল্লাহর বন্ধু, আমরা আসুন শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্ত পাবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা আসুন ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলে নিয়তে, ইলমে দ্বীন অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান দেখব এবং আমিও আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব এই অনুষ্ঠানের কিতাব থেকে ইনশাআল্লাহ আলোচনা করার। মাদ্রাসার দর্শক শ্রোতা, আজকের আমরা বিষয় রেখেছি কোরআন ও নামাজের মহাব্বত। মাদ্রাসার দর্শক শ্রোতা, যারা আল্লাহ তাআলার বন্ধু হন তারা কোরআনকে মহাব্বত করেই আল্লাহর বন্ধু হন, যারা আল্লাহ তাআলার বন্ধু হন তারা নামাজ পড়েই আল্লাহ তাআলার বন্ধু হন। বান্দা বন্দেগী করে বন্ধুতে পরিণত হয়, কখনো সে এমনটা হবে না সে নিজেকে আল্লাহর বন্ধু বলবে আর সে নামাজ পড়বে না, কোরআন পড়বে না, সেটা কখনোই হবে না। তো আজ ইনশাআল্লাহ আমরা শুনবো যে আল্লাহ ওয়ালা যারা ছিলেন, আল্লাহর বন্ধু যারা ছিলেন, তারা কোরআন ও নামাজের কেমন পাগল ছিলেন, কেমন মহব্বত ছিল তাদের অন্তরে। শুরুতে একটি হাদিসের দিকে আমরা যাব, চমৎকার একটি হাদিস। হাদিসের যিনি রাবি রয়েছেন, বর্ণনাকারী রয়েছেন, হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো এক গাজওয়া গিয়েছিলাম, অর্থাৎ কোনো এক যুদ্ধের মধ্যে, ইসলামিক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলাম। ফেরার সময় আমরা একটা পাহাড়ি এলাকা দিয়ে আসছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখন সেখানে অবস্থান করার নির্দেশ দিলেন। তো সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সেখানে অবস্থান করলেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, আজ রাতে তোমাদের মধ্য থেকে কে পাহারা দেবে? তখন একজন মুহাজির এবং একজন আনসারি সাহাবি, ইনারা দুজন দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই সৌভাগ্য দান করুন, আমাদেরকে অনুমতি দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে পাহারা দেবার অনুমতি দিয়ে দিলেন। তারা দুজন পরামর্শ করলেন একসাথে যে আমরা দুজন এর মধ্যে একজন অর্ধেক রাত পর্যন্ত পাহারা দেব, অন্যজন ঘুমাবো, অথপর অন্যজন যখন উঠে যাবে সে পাহারা দেবে, এরপর আরেকজন সে ঘুমিয়ে পড়বে। তো যখন এই সিদ্ধান্ত হলো, মুহাজির সাহাবি তিনি ঘুমিয়ে পড়লেন আর যে আনসারি সাহাবি তিনি পাহারারত অবস্থায় রইলেন। কিছুক্ষণ পর তার অন্তরের মধ্যে খেয়াল আসলো যে নামাজ পড়ি, নামাজ পড়ার মন মানসিকতা তার মধ্যে আসলো। আল্লাহু আকবার! ওই আনসার সাহাবি তিনি তখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর নামাজের তেলাওয়াতের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত শুরু করে দিলেন। এমন সময় শত্রুপক্ষের একজন সে এলো এবং সে পাহাড়ের চূড়ায় উঠে সে দেখল যে কেউ সেখানে নামাজ পড়ছে। সে তখন একটা তীরের ধনুক থেকে তীর তার দিকে ছুঁড়ে মারল এবং ওই আনসারি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় তার শরীরের মধ্যে সেই তীরটি বিদ্ধ হয়ে গেল। কিন্তু কেমন আল্লাহ তাআলার নেক বান্দা, কেমন আল্লাহর বন্ধু তিনি ছিলেন, আল্লাহু আকবার, কোরআন ও নামাজের মহাব্বত কেমন ছিল ওই সাহাবি রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে, শরীরের মধ্যে তীর তো বিঁধে গেল কিন্তু সে নামাজকে ছাড়ল না, বরঞ্চ কোনো নাড়াছাড়াই তিনি করলেন না, নামাজে মশগুল থাকলেন। যখন ওই জালিম, ওই আল্লাহর দুশ্মন আরেকটি তীর মারল, সেটিও তার পবিত্র দেহ মোবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। ওই জালিমটি দেখল যে নামাজ আর ছাড়ল না, শত্রুটি আবারও তৃতীয় তীর মারল, সেটিও সোজা এসে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তিনি যথারীতি রুকু সেজদা ওই অবস্থায় শেষ করে নামাজকে আদায় করলেন। আমাদের দর্শক শ্রোতা, চিন্তা করুন, ওই সাহাবি রাসুল, তার প্রতি আমাদেরকে কুরবান হওয়া উচিত নয়? কেমন আশিক রাসুল, কেমন আশিকে নামাজ, কেমন আশিকে কোরআন তিনি ছিলেন যে ওই অবস্থায় তিনি নামাজকে ত্যাগ করলেন না, কোনো নাড়াচাড়া করলেন না, তেলাওয়াতকে ছোট করলেন না, পুরো নামাজ তিনি আদায় করলেন, অতঃপর তিনি মুহাজির সাহাবিকে জাগিয়ে দিলেন। এটা তো কেবলমাত্র সম্ভব হয়েছে নামাজের প্রতি ভালোবাসা থাকার কারণে, সম্ভব হয়েছে তেলাওয়াতের প্রতি ভালোবাসার থাকার কারণে। আজ আমরা আল্লাহ পাকের বান্দা রয়েছি, আমরা নামাজের ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু রয়েছে? আজ আমাদের বিষয় হচ্ছে কোরআন ও নামাজের মহাব্বত। কেননা আমরা তো চাই না আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, আল্লাহ পাকের রহমত আমাদের উপর অবতীর্ণ হোক। তো নামাজ তো এটা মুমিনের জন্য মেরাজ, নামাজ আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন, নামাজ বান্দার জন্য কাল জান্নাতে যাওয়ার জরিয়া। হ্যাঁ, তো এই নামাজ এর প্রতি আমাদের কতটুকু ভালোবাসা রয়েছে, এই নামাজের প্রতি আমি আপনি কতটুকু যত্নশীল রয়েছি? আজ আমরা আমাদের জীবনকে সফল করার জন্য আমরা যারা আমাদের পূর্বে সফল হয়েছে তাদের দিকে কিন্তু আমরা দৃষ্টিপাত দিই, তাদের জীবনে আমরা পর্যবেক্ষণ করি, তাদের জীবনে আমরা স্টাডি করি যে তারা কিভাবে সফল হয়েছে। তো আরে দুনিয়াদার সফল যারা হয়েছে তাদের পরকালের সফলতার নিশ্চয়তা কোথায়? কিন্তু যারা পরকালে সফল হয়েছে তারা দুনিয়াতেও সফল হয়েছে, এটা আমরা সকলেই জানি। তো আমরা কেন তাদেরকে একটু তাদের দিকে তাকাই না, তাদের জীবনের দিকে দেখি না? আজ আমরা সফল হওয়ার জন্য সবাই ব্যস্ত রয়েছি, কিন্তু নামাজ পড়ার জন্য আমরা উদাসীন রয়েছি। নামাজ থেকে যে গাফেল সে কীভাবে সফল হতে পারে? মাদিনী ছেড়া দর্শক শ্রোতা, আমরা আজকে এই অনুষ্ঠানে যে প্রথম দিকে আমরা কিছুটা আলোকপাত করব নামাজের প্রতি যারা মহাব্বত রেখেছেন আল্লাহর বন্ধু তাদের ব্যাপারে। আমরা প্রথমেই চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলার নামাজের যদি দিকে তাকাই, তাহলে আমরা আমাদের অন্তরে নামাজের ভালোবাসা কিন্তু আমরা তৈরি করতে পারি। হায়াতে আলা হজরত এই কিতাবের মধ্যে এসেছে হজরত মাওলানা মোহাম্মদ হোসেন চিশতি নিজামি ফখরি রহমতুল্লাহ তাআলার, তিনি বলেন যে যিনি কয়েক বছর যাবৎ আলা হজরত রহমতুল্লাহ তাআলার ফতোয়া লিখার খিদমতে উপস্থিত ছিলেন, তো তিনি বলেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা সারা জীবন আবশ্যিক রূপে জামাতের মধ্যে নামাজ পড়েছেন, যতই গরম হোক না কেন, দিন হোক না কেন, রাত হোক না কেন, তিনি কখনো নামাজের জামাতের তরক করেননি ওজুর ব্যতীত। তো বলা হয়েছে তিনি আমামা আলখোল্লা যেভাবে, হ্যাঁ, পরিপাটি খুশুখুজু বাহ্যিক খুশুখুজু যেগুলো প্রয়োজন অভ্যন্তরীণ তো রয়েছেই তার অন্তরের মধ্যে, তো তিনি সেভাবে নামাজকে আদায় করেছেন। নামাজ পড়ার জন্য তিনি বিশেষ লেবাসের ব্যবস্থা নিয়েছেন। আজ আমাদের অবস্থা কি? নামাজের মহাব্বত যারা নামাজ পড়ি তারা আমরা লেবাসের অর্থাৎ আমাদের পোশাকের দিকে তাকাই, আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হই কোন পোশাক পরে আমি আপনি যাই? আল্লাহ হযরত রহমতুল্লাহ বিশেষ ব্যবস্থা রাখতেন, অনেক বুজুর্গ তাদের জীবনে দেখা গিয়েছে তারা যখন নামাজ আদায় করতেন নামাজের জন্য স্পেশাল পোশাক তারা রেখেছেন, বিশেষ করে ফরজ নামাজ তো কেবল টুপি আর কুর্তা দিয়ে তিনি কখনো আদায় করেননি, অর্থাৎ বিশেষভাবে তিনি আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিয়েছেন। তিনি আরও বলেন আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা সেই ধরনের সাবধানতার সাথে নামাজ পড়তেন যা এখন বর্তমানে দেখাই যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিরদিন আমরা দুই রাকাত নামাজ পড়তাম যতটুকু সময় নিয়ে আলা হজরত রহমতুল্লাহ তাআলা তখন এক রাকাত আদায় করতেন। বলা হচ্ছে যখন আমরা চার রাকাত পড়তাম তখন আলা হজরত রহমতুল্লাহ তাআলা দুই রাকাত আদায় করতেন। এমনও দেখা হয়ে গিয়েছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন চার রাকাত নামাজ পড়তেন তখন কেউ কেউ আট রাকাত নামাজ শেষ হয়ে যেত। তো এটা নামাজের ভালোবাসা, নামাজের মধ্যে খুশুখুজু, আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলার বাহিরের খুশুখুজু অবস্থা দেখুন, অভ্যন্তরীণ বাহ্যিক তিনি দুইটাকে এমনভাবে আদায় করতেন যে আমাদের জন্য শিক্ষা যে আমাদের নামাজের অবস্থা কী। ঠিক একইভাবে হযরত সাইয়েদুনা হাতেম আসেম রহমতুল্লাহ তাআলা একবার হযরত আসেম বিন ইউসুফ মুহাদ্দিস রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তাশরিফ রাখলেন। তখন হযরত সাইয়েদুনা আসেম বিন ইউসুফ তাকে বললেন, হে হাতেম, আপনি কি উত্তম রূপে নামাজ আদায় করেন? তো তিনি জবাবে দিলেন হ্যাঁ। তো সাইয়েদুনা আসেম রহমতুল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, একটু বলুন তো আপনি কীভাবে নামাজ আদায় করেন? তো হযরত সাইয়েদুনা হাতেম রহমতুল্লাহ বলেন, নামাজের সময় যখন সন্নিকট হয় তখন আমি অত্যন্ত কামিল তরিকায় উযু করি, অত্যন্ত ধীরে সুস্থে এবং সহি পদ্ধতি অনুযায়ী আমি অজু করি। তারপর নামাজের সময় হওয়ার সাথে সাথে আমি মুসল্লায় পা রাখি, এমনভাবে দাঁড়াই যেন আমার দেহের প্রতিটি জোড়া স্বস্থানে স্থির হয়ে বসে যায়। আল্লাহু আকবার। তারপর আমি মনে মনে এই কল্পনা করি যে কাবা ঘর আমার দুই চোখের মাঝখানে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাকামে ইব্রাহিম আমার চোখের সামনে। তারপর মনে এই বিশ্বাস পোষণ করি যে আমার জাহিরি অবস্থা এবং মনের গোপন অবস্থার কথা আল্লাহ ভালোভাবেই জানেন। আমি এমনইভাবে দাঁড়াই যেন পুলসিরাতের উপর কদম আমার রেখেছি, জান্নাত আমার ডান দিকে, জাহান্নাম আমার বাম দিকে, মালাকুল মউত আমার পেছনে, আর যেন এটাই আমার জীবনের শেষ নামাজ। তারপর অত্যন্ত ইখলাসের সাথে তাকবীরে তাহরিমা বলি, তারপর আমি মনোযোগ সহকারে কিরাত পাঠ করি এবং সম্পূর্ণ নামাজ খুবই খুশু খুজুর সাথে আদায় করি। এসব শুনে হযরত সাইয়েদুনা আসেম রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হাতেম, আপনি কি সত্যি সত্যি সর্বদা প্রতি অক্তের নামাজে এরূপ করেন? তখন তিনি জবাব দিলেন, হ্যাঁ, 30 বছর যাবৎ সদা সর্বদা প্রতি ওয়াক্তের নামাজ আমি এইভাবে পড়ে থাকি। আল্লাহু আকবার। রুহুল বয়ান এর মধ্যে এই ঘটনাটি উল্লেখিত রয়েছে। মাদ্রাসার দর্শক শ্রোতা একটু চিন্তা করেন, হযরত সাইয়েদুনা হাতেম রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন নামাজ আদায় করতেন, যেই নামাজের অবস্থা কল্পনা খেয়াল, হ্যাঁ, কেমন ছিল, এখনও তাকবীর তাহরিমাও বাদেনি, তার আগেই তার অবস্থান কেমন, তার চিন্তা কেমন, তার অন্তরের ভীতি কেমন ছিল। তো আমরা আমাদের নামাজের অবস্থা কোথায়? আজ আমাদের বুজুর্গানের দিনদের নামাজ একদিকে, আমাদের নামাজ আরেকদিকে। অর্থাৎ তাদের খেয়াল আল্লাহ তাআলার কাবার খেয়াল, হ্যাঁ, মাকামে ইব্রাহিমের খেয়াল, খফে খোদার খেয়াল, জান্নাত জাহান্নাম পুলসিরাতের খেয়াল, আর আমাদের নামাজের অবস্থা যে আমাদের ব্যবসার অবস্থা কেমন, আমাদের পরিবারের অবস্থা কেমন, মাল সম্পদের হিসাব কেমন। আল্লাহ তাআলার পানা যে আমরা এমন নামাজ আদায় করি যে শুধুমাত্র দায় এড়ানোর জন্য, যে আমার উপর তো মাথার উপর এক ওয়াক্ত নামাজ এখনও রয়েছে, ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে নামাজকে আদায় করে নিই। আমরা আমাদের দায় সারানোর জন্য নামাজকে আদায় করি। আর আল্লাহওয়ালারা তারা কেমন নামাজ আদায় করতেন, যেই নামাজে আল্লাহ তাআলাকে তারা রাজি খুশি করে নিতেন। মাদ্রাসা চ্যানেল দর্শক শ্রোতা, নামাজ এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে তিনি দান করেছেন। এই নামাজ আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজতর রাস্তা তৈরি করে দিচ্ছেন। নামাজ এটার মাধ্যমে বান্দার চেহারার মধ্যে নূরানিয়াত চলে আসে, নামাজের মধ্যে বান্দার অন্তরের প্রশান্তি চলে আসে, নামাজের মাধ্যমে বান্দার রিজিকের, হ্যাঁ, প্রশস্ততা বৃদ্ধি পায়, নামাজের মাধ্যমে বান্দার হায়াতের মধ্যে বৃদ্ধি পায়। তো এই নামাজকে আমরা কতটুকু যত্নশীল, এই নামাজের প্রতি মহব্বত কতটুকু, নামাজের আজান হচ্ছে কিন্তু আমার অন্তর কোথায় ধাবিত আছে, আমি আমার অন্তরকে কোথায় খেয়াল আমি রেখেছি, আমার অন্তর কি আজানের সাথে সাথে নামাজের দিকে মসজিদের দিকে ধাবিত হচ্ছে, একটু খেয়াল করি। আজ আমাদের অবস্থা কি, আজান হচ্ছে, আজানের দিকে আমাদের খেয়াল নাই। যদি আমি টেলিভিশন দেখি তাহলে আস্তে করে আমি জানলাগুলোকে আটকে দিই, আজানের আওয়াজ যাতে না আসে, মাশাআল্লাহ। আমি একটু চিন্তা করি আজ আমার অবস্থা কি, আমি মসজিদের সামনেই দাঁড়ানো, মসজিদের পাশেই আমি চায়ের দোকানে অবস্থান করছি, কিন্তু আমি নামাজ পড়ার জন্য মসজিদে আমি যেতে পারছি না। আমার অবস্থান কোথায় যে আমি হয়তোবা আমার হাজত ছাড়ার জন্য মসজিদের ওয়াশরুম ইউজ করার পর্যন্ত আমি জন্য মসজিদের ওয়াশরুমে চলে যাই, কিন্তু মসজিদের ভিতরে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদার জন্য যাওয়ার আমার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না। এটা আমার আপনার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমার আপনার জন্য আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যে আমাদের থেকে ফিরিয়ে নিয়েছেন সেটার অবস্থার কারণেই আমাদের আজ এই অবস্থা। মাদ্রাসার দর্শক শ্রোতা, নামাজের মহব্বত, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলার নেক বান্দা যারা ছিলেন তারা সর্ব অবস্থায় নামাজকে আদায় করেছেন। হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, হযরত সাইয়েদুনা তালহা বিন মাসরাফ রহমতুল্লাহ তাআলা সম্পর্কে তার এক প্রতিবেশী বলেছেন, তিনি অসুস্থ, আমরা তাকে দেখতে গেলাম, যখন হযরত সাইয়েদুনা জুবাইদ রহমতুল্লাহ তাআলা তাকে বললেন, উঠুন, নামাজ পড়ে নিন, আমার মনে হয় আপনি নামাজ পড়তে ভালোবাসেন, এই কথা শোনা মাত্রই তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আরওয়াহ রহমতুল্লাহ তাআলা বলেছেন, হযরত সাইয়েদুনা ইয়াহিয়া বিন কুত্তান রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত সাইয়েদুনা ইমাম আমাস রহমতুল্লাহ তাআলার কথা স্মরণ করে বলতেন, তিনি অতি বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, বা জামাত নামাজ পড়তেন, প্রথম সফর অর্থাৎ প্রথম সফে প্রথম কাতারে নামাজ পড়ার পাবন্দী ছিল। তিনি আরও বলতেন, হযরত সাইয়েদুনা ইমাম আমাস রহমতুল্লাহ ইসলামের নিশানি অর্থাৎ বার্ধক্যজনিত দুর্বল ছিলেন, দেওয়াল ধরে তিনি প্রথম কাতারে চলে যেতেন। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে আমাদের সে দর্শ্রোতা। তো দেখুন আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের নামাজের প্রতি কীরকম মহাব্বত ছিলেন, তারা নামাজ জামাতে পড়ার ব্যাপারে, নামাজ মসজিদে গিয়ে পড়ার ব্যাপারে, নামাজ খুশুখুজু নিয়ে আল্লাহ তাআলার ভয় নিয়ে পড়ার ব্যাপারে তারা কতটুকু যত্নবান ছিলেন, আর আমরা নামাজের প্রতি কতটুকু যত্নবান। যদি আমি আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর নেক বান্দা, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে নামাজের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন। তো আমরা আয়া নামাজের প্রতি কতটুকু সচেতন রয়েছি। যিনি ছিলেন দর্শক শ্রোতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক হযরত হাসানুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এখন আমি আপনি চিন্তা করি যে আমার আপনার উত্তম জায়গা যে দুনিয়াতে রয়েছে মসজিদের মধ্যে, এই মসজিদের সাথে আমার আপনার কতটুকু সম্পর্ক রয়েছে? যে নামাজি তার সাথে মসজিদের সম্পর্ক রয়েছে, বেনামাজির সাথে কখনো মসজিদের সম্পর্ক নেই। আর যারা বাজারে সর্বদা অবস্থান করে, বাজার চায়ের দোকান এটাও বাজার, আড্ডার মধ্যে বসে থাকা এটা বাজারের অবস্থানের মধ্যে, তা আমি আপনি এই সময়টা যারা দিচ্ছি তাদের অবস্থা কি? কাল কেয়ামতের ময়দানে আমি আপনি কীভাবে জবাব দেবো আল্লাহ তাআলার দরবারে? আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কোরআন ও নামাজের মহাব্বত। কোরআনের মহাব্বত আমরা যদি দেখিন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়া ইকরাম, বুজুর্গানে দীন রহিমুল্লাহুল মুবিন, এরা কোরআনের পাগল ছিলেন। আচ্ছা, কোরআন কোন কিতাব? কোরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহির মাধ্যমে নাজিল করেছেন। এই কোরআন এর মহাব্বতকারী এমন অবস্থা যে এই কোরআন তাকে কবরে তাকে হেফাজত করবে, কেয়ামতের ময়দানে তাকে সুপারিশ করবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনের মহাব্বত কোথায়? বুজুর্গানে দিন আল্লাহর বন্ধু তাদের অবস্থা কি দেখুন। হযরত আলী বিন সালেহ, হযরত হাসান বিন সালেহ রহমাতুল্লাহ তাআলা আলাইহিমা, ইনারা সম্পর্কে দুই ভাই ছিলেন। তো তাদের পরিবারের সকল সদস্য যারাই ছিলেন তারা তেলাওয়াতে তারা খুব আগ্রহী ছিলেন। তো তাদের প্রতিদিন ঘরে একটা কোরআনের খতম হতো, প্রত্যেক দিন একটা করে কোরআনের খতম। আল্লাহ আল্লাহ, ধরনটা এমন ছিল যে দুই ভাই আর তাদের সদর আম্মা একসাথে তারা মিলেমিশে তেলাওয়াত করতেন। এক তৃতীয়াংশ সময় তাদের কোরআনের পাকে তেলাওয়াত হযরত আলী বিন সালে করতেন, এবং এক তৃতীয়াংশ করতেন হযরত হাসান বিন সালে, এবং বাকি অংশ তিন ভাগের আরেক ভাগ করতেন তাদের আম্মাজান। তো এইভাবে করে তারা প্রতিদিন এক খতম কোরআন দিতেন। তো আমাদের যে দর্শক শ্রোতা, এরকম চলমান অবস্থা একদিন তাদের আম্মাজান ইন্তেকাল করলেন, একজন ব্যক্তি কমে গেল। তো স্বাভাবিকত দুই ভাই মিলে তারা এখন তাদের আম্মাজানের যে অংশটুকু ছিল সেই অংশটুকু অর্থাৎ তারা এখন উভয় মিলে অর্ধাংশ অর্ধাংশ করে কোরআনের 30 পারা তারা পড়ে নিতেন, এবং প্রতিদিন যেই ধারাবাহিকতা ছিল সেভাবে তারা এক খতম কোরআন দিতেন। কিছুদিন যাওয়ার পর হযরত সাইয়েদুনা আলী বিন সালে রহমতুল্লাহ তাআলা তার ভাই, এক ভাই, দুই ভাইয়ের মধ্যে এক ভাই ইন্তেকাল করলেন। তো এখন হযরত হাসান বিন সালে রহমতুল্লাহ তাআলা তো তিনি একা হয়ে গেলেন। আল্লাহ তাআলার কেমন দয়া আর কেমন কোরআনের প্রতি মহাব্বত আগ্রহ ছিল কোরআনের পাকের তেলাওয়াতের। তো আম্মাজান চলে গেলেন, ভাই চলে গেলেন, কিন্তু কোরআনের পাকের তেলাওয়াতের মহাব্বত কেমন যে কমল না পড়া হযরত হাসান বিন সালে রহমতুল্লাহ তাআলা একাই তার মা ও ভাইয়ের অংশ প্রতিদিন তেলাওয়াত করতেন এবং সম্পূর্ণ কোরআনের কারিম খতম দিতেন। সুবহানাল্লাহ। হযরত আলী বিন সালে রহমতুল্লাহ তাআলার একজন কাছের মানুষের বর্ণনা হলো যে, যেই রাতে আলী বিন সালে রহমতুল্লাহ তাআলা ইন্তেকাল করলেন আমি তার পাশেই ছিলাম। তো তিনি আমার কাছে পানি চাইলেন সাখারাতের সময়, তিনি আমার কাছে পানি চাইলেন, আমি তখন নামাজ পড়ছিলাম, তো সুতরাং তৎক্ষণাৎ আমি তাকে পানি দিতে পারলাম না। আমি দ্রুত নামাজ শেষ হয়ে তার সামনে দ্রুত পানি নিয়ে হাজির হলাম। তখন আমি যখন হাজির হলাম তখন হঠাৎ আলী বিন সাদ রহমতুল্লাহ বললেন, আমি এখনই পানি পান করে নিয়েছি। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে যে আমি ছাড়া এখানে আর কেউ নেই, তো পানি কে দিল? আমি হযরত আলী বিন সাদ রহমতুল্লাহ নিকট এর আমার আশ্চর্যের কথা বললে তিনি বললেন, আল্লাহ পাকের অনুগ্রহে এখনই হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে পানি পান করিয়েছেন এবং বললেন, আম্বিয়া সিদ্দিকিন শহীদ সালিহীন অর্থাৎ নেককার বান্দা হলেন ওই সব লোক যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। হে আলী বিন সালেহ, শুনুন, তুমি ও তোমার ভাই এবং তোমার আম্মাজান ওই সব নেককার লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। ওই ব্যক্তির বর্ণনা হলো যে হযরত আলী বিন সাদে রহমতুল্লাহ তাআলার শেষ বাক্য ছিল এটাই, এরপর তার রূহ বের হয়ে গেল। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের সৎকে আমাদের ক্ষমা হোক। মাদিনী ছিল দর্শক শ্রোতা, আশেখানে রসুল, আপনারা একটু চিন্তা করুন যে ইনারা কেমন কোরআনের মহাব্বত তাদের অন্তরে ছিল, যার বৌদুলতে আল্লাহ সুবাহানাহু তালা ওই সাখারাতের সময়, মৃত্যুর সময়, যে যখন পানির পিপাসা জবান শুকিয়ে গিয়েছিল, আল্লাহ তালার ফেরেস্তাদের সর্দার হযরত জিব্রাইল আমিন আলহি সালাতাম এর সাক্ষাৎ তার নসিব হয়েছে এবং তাকে এমন পুরস্কৃত করেছেন যে তাকে তখন আল্লাহ তালার মাগফিরাতের সুসংবাদ দিয়েছেন, পানি পান করিয়েছেন। তো এটা কীভাবে হয়েছে? এটা হয়েছে কোরআনের তেলাওয়াতের মহাব্বত, কোরআনের মহাব্বতের কারণে। তো আজ আমাদের অনুষ্ঠান এর মাধ্যমে আমরা জানতে পারছি না আউলিয়া কেরামের জীবনী থেকে তাদের অবস্থা কেমন ছিল। তো এটার সাথে সাথে আমাদের উচিত হবে যে তাদের সাথে আমাদেরকে কম্পেয়ার করে আমাদের নিজেদের আমূলি সংশোধন নিয়ে আসা। মানে সে দর্শক শ্রোতা, আমাদের দাওয়াত ইসলামী, দেখুন আল্লাহ পাকের দয়ায় আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, এর মধ্যে কিন্তু আমাদের সকল কার্যক্রমের মধ্যে শিক্ষা শেখানো কার্যক্রম, মাদ্রাসাতুল মদিনা বালেগান এর মাধ্যমে আজ আল্লাহ পাকের দয়ায় অসংখ্য মানুষকে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এর মাধ্যমে অসংখ্য হাফিজে কোরআন মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে তৈরি হচ্ছে, কোরআনকে অন্তরে গেঁথে দেওয়া হচ্ছে, যেটা আমার আপনার জন্য অনেক বড় খুশনসিব। সেই জন্য আমাদের উচিত তেলাওয়াতের আশিক হয়ে যাওয়া। মাদ্রাসার সাথে দর্শক শ্রোতা, একটি হাদিসে পাকে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বান্দা দিনে রাতে কোরআনে করিম তেলাওয়াত করে, কোরআনের করিমকে হালালকে হালাল এবং হারামকে হারাম জানে, আল্লাহ পাক ফেরেস্তাদেরকে তার রফিক অর্থাৎ সঙ্গী বানিয়ে দেন। সুবহানাল্লাহ, যখন কিয়ামতের দিন আসবে কোরআনের করিম ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে দলিল পেশ করবে, কোরআনের করিম কী বলবে? বলবে, হে দয়ালু প্রতিপালক, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার কাজের প্রতিদান নিয়ে থাকে, কিন্তু অমুক ব্যক্তি অমুক দিন ও রাতে আমাকে তেলাওয়াত করত, আমার হালালকে হালাল ও হারামকে হারাম জানতো, হে আমার প্রতিপালক, আজ তাকে প্রতিদান দান করো। কোরআনুল করিমের আবেদনে বান্দাকে বাদশাহী মুকুট ও কারামতের পোশাক পরিধান করানো হবে, অথবা আল্লাহ পাক কোরআনুল করিমকে ইরশাদ করবেন, হাল রদাইতা, হে কোরআন, তুমি কি সন্তুষ্ট? কোরআন করিম বলবে, হে আমার প্রতিপালক, এর চেয়ে উত্তম প্রতিদান দান করো। এখন ওই বান্দাকে বাদশাহী ও জান্নাত দান করা হবে, অতঃপর কোরআনুল করিমকে বলা হবে, হে কোরআন, তুমি কি সন্তুষ্ট? কোরআন বলবে, হে আমার প্রতিপালক, এখন আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সওয়াবুল ঈমান হাদিসের মধ্যে এই হাদিসটি রয়েছে। একটু চিন্তা করি মানে সে দর্শক শ্রোতা, যে কোরআন এমন একটা আল্লাহ পাকের মহাগ্রন্থ, যে কোরআন আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে শাফাত করবে, সুপারিশ করবে, জান্নাতে প্রেরণ করিয়ে ছাড়বে। এটা কীভাবে সম্ভব? কোরআনের তেলোয়াতে হওয়ার মাধ্যমে। আজ আমরা কোরআনের তেলোয়াতের প্রতি কতটুকু যত্নশীল, আমাদের সন্তানদেরকে কতটুকু আমরা কোরআনের তেলোয়াতের মহাব্বত দিয়েছি, কোরআন পড়ার জন্য আমরা তাদেরকে কতটুকু উৎসাহ উদ্দীপনা দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজের সময় আমাদেরকে অসংখ্য মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা এই মেসেজগুলোর উপরে আমল করতে পারি, আমাদের সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয়ে শিক্ষা প্রদান করার ব্যাপারে বলেছেন, যাতে সন্তানদেরকে আমরা এই শিক্ষাগুলো দিই। আল্লাহ রাসূলের ওই মেসেজগুলোর মধ্যে একটি মেসেজ ছিল যে আমরা যাতে আমাদের সন্তানকে কোরআনের মহাব্বত শিক্ষা দিই, কোরআনের মহাব্বত। তো আজ আমাদের সন্তানকে কোরআনের মহাব্বত কোথায় দিচ্ছি? তারা কতটুকু কোরআনের প্রতি ভালোবাসা রাখছে? আজ আমাদের ঘরের মধ্যে আমরা কোরআনের তেলাওয়াত কতটুকু করছি? আমরা পূর্বেই ঘটনাতে শুনেছি যে পরিবারের সকলে মিলে এক খতম কোরআন দেওয়া, আমাদের মধ্যে ওই মন মানসিকতা কোথায়? এক রুকু, হ্যাঁ, তিন আয়াত পড়া, কানজুল ইমান তেলাওয়াত করা অনুবাদ সহকারে, ওই মন মানসিকতা আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। আমাদের সে দর্শক শ্রোতা, আল্লাহ পাক এর এমন দয়া যে হাদিস শরীফে এসেছে যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরআন পাঠ করো, নিশ্চয়ই যে হৃদয় কোরআনের জুজদান হয় আল্লাহ পাক ওই হৃদয়কে আজাব দেবেন না। সুবহানাল্লাহ, কোরআন পাঠ করা যে জুজদান হয়, কোরআন এর যে জুজদান হয় তাকে ওই অন্তরকে আল্লাহ তাআলা কখন আজাব দিবেন না। তো আমরা একটু চিন্তা করি, আমাদের এই নাজুক শরীর যেটা মশার কামড় সহ্য করতে পারে না, যেটা সামান্য একটু গরম বেড়ে গেলে সেটার সহ্য ক্ষমতা আমরা রাখতে পারি না, যেটা আমরা একটু গরম সহ্য করতে পারি না, তাহলে আমরা কীভাবে আল্লাহ তাআলার আজাব সহ্য করব? তো আমরা যদি চাই আজাব থেকে রক্ষা পেতে, তাহলে আমাদেরকে কোরআনকে মহব্বত করতে হবে, নামাজকে মহব্বত করতে হবে। আমাদের যারা বুজুর্গানে দিন, আমাদের আকাবিরিন যারা আল্লাহ তাআলার বন্ধু, তারা এটাকে মজবুত রশি হিসেবে তারা আঁকড়ে ধরেছিলেন, তাদের জীবন এই জন্য সফল হয়েছে। ইসলামের যিনি চতুর্থ খলিফা হযরত সাইয়েদুনা মাওলা আলী শেরে খোদা আলুল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতি শীঘ্রই ফিতনা হবে, অতি শীঘ্রই ফিতনা হবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো থেকে বাঁচার উপায় কী? ইরশাদ করলেন, আল্লাহ পাকের কিতাব কোরআনের করিম, এটা হচ্ছে বাঁচার উপায়। অতঃপর ইরশাদ করলেন, কোরআনুল করিম তোমাদের পূর্ববর্তী পরবর্তীদের সংবাদ রয়েছে, কোরআনে করিমে তোমাদের পরস্পরের সমাধান রয়েছে, যে জালিম কোরআন করিমকে বর্জন করবে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেবে, আর যে কোরআনুল করিম ব্যতীত অন্য কোথাও থেকে হেদায়ত খুঁজবে আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করে দেবেন। কোরআনুল করিম আল্লাহ পাকের মজবুত রশি, কোরআনুল করিম হিকমত সম্পন্ন জিকির, কোরআনুল করিম সঠিক পথ, কোরআনুল করিমের বরকতে চাহিদা পূরণ হয়ে থাকে, কোরআনুল করিমের আশ্চর্য বিষয় বলি শেষ হয় না, যে কোরআনুল করিম অনুযায়ী কথা বলে সে সত্যবাদী, যে কোরআনুল করিমের উপর আমল করে সে সওয়াব পাবে, আর যে কোরআনুল করিম অনুযায়ী ফয়সালা করবে সে ন্যায় বিচারক হবে, এবং যে কোরআনুল করিমের দিকে আহ্বান করবে অবশ্যই সে সঠিক পথের দিকে আহ্বানকারী হবে। তিরমিজি শরীফের হাদিস শরীফ, আর সাইয়েদুনা সাহাবি রাসূল হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই কোরআন পাক আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহ পাকের দাওয়াতকে যতটুকু শিখতে পারো শিখো, নিশ্চয়ই কোরআন করিম আল্লাহ পাকের মজবুত রশি, যে ব্যক্তি কোরআন করিমকে মজবুতভাবে আঁকড়ে ধরবে তবে কোরআন করিম তাকে হেফাজত করবে, যে কোরআনুল করিমকে অনুসরণ করবে কোরআনুল করিম তার জন্য মুক্তির মাধ্যম হবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা, তাহলে আমাদের জন্য এটা স্পষ্ট হলো, যদি আমরা নামাজ এর প্রতি যত্নশীল হই, কোরআনের তেলাওয়াত এর প্রতি যদি আমরা গুরুত্ব দেই, তাহলে আমাদের জন্য এই দুনিয়া আখেরাত এটার সফলতার জন্য কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে না। নামাজ এর মাধ্যমে আমরা সফলতা আনতেই পারব, এটা গ্যারান্টি, যখন আমরা নামাজের প্রতি যত্নশীল হব। তেলাওয়াত এর মাধ্যমে আমরা কবর আখেরাতের আমরা নাজাত পাব, যদি এটার প্রতি আমরা গুরুত্ব দিই, তাহলে এটার জন্য আমাকে লেগে থাকতে হবে। আর অনেক সময় আমরা আমাদের ব্যস্ত জীবনে আমরা পারি না, আমাদের পক্ষে সম্ভব হয় না, তো আমাদেরকে দরকার যারা আশিকে কোরআন, যারা আশিকে নামাজ, যারা আশিকে রাসূল, তাদের সাথে সম্পৃক্ত হওয়া, যাতে করে তাদের সাথে লেগে থেকে যাতে করে আমার নামাজ ছুটে না যায়, আমার যাতে তেলাওয়াত ছুটে না যায়, যাতে ওই অনুপ্রেরণা আমি সবসময় পেতে পারি, সেটা হচ্ছে দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশ। তো আজ আমরা শুনলাম আল্লাহর বন্ধু অনুষ্ঠানের কোরআন ও নামাজের মহাব্বত। তো আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। অবশ্যই অবশ্যই আমরা যা শুনি এর উপর আমল করব এবং অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিব। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক, আমাদেরকে নামাজ এবং কোরআনের মহাব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করে দিক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।